ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্র ক্যাপিটাল পুলিশের হুঁশিয়ারি অনুযায়ী বৃহস্পতিবার সম্ভাব্য মিলিশিয়া গ্রুপের হামলার আশঙ্কায় প্রতিনিধি পরিষদের অধিবেশন বাতিল করা হয়। এদিন পুলিশ সংস্কার বিল নিয়ে বিতর্ক এবং ভোট নেবার কথা ছিল, তবে গোয়েন্দা সূত্র থেকে বলা হয় একটি চিহ্নিত মিলিশিয়া গ্রুপ 6 জানুয়ারির ধাঁচে হামলা চালাতে পারে সন্দেহে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। যুক্তরাষ্ট্র ক্যাপিটাল পুলিশ বিভাগ ষড়যন্ত্রকারীদের বৃহস্পতিবারের হুমকি সম্পর্কে অবগত আছে এবং যে কোনো হামলা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে। ন্যাশনাল গার্ডের কমান্ডার বুধবার কংগ্রেসে সাক্ষ্যদানকালে বলেন, 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে সেনা মোতায়েনের অনুমতি নিতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। মেজর জেনারেল উইলিয়াম ওয়াকার তদন্তকারী দুটি সিনেট কমিটিকে জানান, বিকেল 5টা পর্যন্ত শত শত সেনাদের মোতায়েন সংক্রান্ত অনুমোদন প্রতিরক্ষা দপ্তর তাঁকে দেয়নি। বিলম্বিত হওয়ার কারণে দাঙ্গাকারীরা কংগ্রেসের দপ্তর তছনছ করে এবং যে দাঙ্গার জেরে 5 জনের মৃত্যু হয়েছে। তবে দাঙ্গায় বিশ্বে যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি বিনষ্ট হয়েছে সেটাই সবচেয়ে দুঃখজনক। প্রেসিডেন্ট বাইডেন সংক্রমণ যখন আরো দ্রুত হারে বাড়ছে, তখন মাস্ক পরিধান বন্ধের এবং অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নেবার কয়েকটি রাজ্যের গভর্নরদের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন। তবে এই সিদ্ধান্ত বদলের তাঁর রয়েছে সীমিত ক্ষমতা। টেক্সাস ও মিসিসিপি রাজ্যের গভর্নররা তাদের রাজ্যে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকেরা এ ব্যাপারে প্রশ্ন করলে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি মনে করি এটা বড় ধরনের ভুল। তিনি বলেন, ভ্যাকসিন কর্মসূচি নেবার পর যখন আমরা অগ্রগতি দেখছি, তখন অনার্য সেই চিন্তাভাবনা আমরা করব না যে সব ঠিক হয়ে গেছে, এবার সব খুলে ফেলা যায়। তিনি বলেন, এটা ভাববার বিষয়। প্রেসিডেন্ট বাইডেনের অন্যতম অগ্রাধিকার বিষয় এখন করোনা সংকট ও তার সমাধান দেয়া। তাঁর এই নির্দেশে দেশে চলছে ব্যাপক টিকা কর্মসূচি। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা জানান, ইরাকে যুক্তরাষ্ট্র ও কোয়ালিশন সেনাদের উপর সাম্প্রতিক হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র পিছু পা হবে না। প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বুধবার ইরাকের আনভার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে অন্তত 10টি রকেট আঘাত হানে। যুক্তরাষ্ট্রের একজন অসামরিক কন্ট্রাক্টর হামলা থেকে আশ্রয় নেবার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কার্বি জানান, পূর্বাঞ্চলীয় কয়েকটি স্থান থেকে বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালিত হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর মুক্তি পেয়েছেন, তবে তাঁর আইনজীবী তাঁর উপর নির্যাতন হয়েছে বলে জানান। এ সম্পর্কে আরো বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর মুক্তি পেয়েছেন। 10 মাস আগে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে কাশিমপুর কারাগার থেকে কিশোর মুক্তি পান। কারামুক্তির পর কিশোর সংবাদ মাধ্যমকে বলেছেন, বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই, গ্রেপ্তারের পর আমাকে নির্যাতন করা হয়েছে, বাম পায়ে এখনো ব্যথা, ভালো মতো হাঁটতে সমস্যা হয়, কানে আঘাত করা হয়েছে, এখনো কান দিয়ে পুঁজ বের হয়, শুনতেও পারি না ঠিক মতো। কারাগারে চিকিৎসা পেয়েছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে কার্টুনিস্ট কিশোর বলেন, কি আর বলবো, কারাগারে যাওয়ার আগে অল্প ডায়াবেটিস ছিল, এখন ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, শারীরিক মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন, এটাও বললেন হতাশার সুরে। বুধবার হাইকোর্টে একটি বেঞ্চ থেকে আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন দেওয়া হয়। একই মামলায় কারাগারে আটক লেখক মুস্তাক আহমেদ গত বৃহস্পতিবার মারা যান। তার মৃত্যু নিয়ে দেশে বিদেশে প্রতিবাদ জারি রয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে, চেয়েছে এই মৃত্যুর দ্রুত ও স্বচ্ছ তদন্ত। সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্টে লেখক মুশতাক আহমেদের মৃত্যু স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি অবশ্য বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিন্তন গোষ্ঠী ফ্রিডম হাউস ভারতকে মুক্ত দেশের তালিকায় আরো নামিয়ে এনেছে। শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিন্তন গোষ্ঠী ফ্রিডম হাউস এবছর ভারতকে মুক্ত দেশের তালিকায় অনেকটাই নামিয়ে দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক এই চিন্তন গোষ্ঠী তার বার্ষিক রিপোর্টে বলেছে, নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একদা স্বাধীন চিন্তাধারার দেশটি এখন আর তত স্বাধীন নেই। 2019 সালে মোদী সরকার বিপুল ভোটে জিতে একচ্ছত্র অধিকার কায়েম করার পর ভারতবাসীদের স্বাধীনতা প্রকৃত অর্থে আরও অনেকটা কমেছে। ফ্রিডম হাউস প্রতি বছর প্রতিটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ভিত্তিক মূল্যায়ন করে তার রিপোর্ট বের করে। ফ্রিডম হাউসের মানদণ্ড অনুযায়ী সবচেয়ে স্বাধীন দেশ যদি 100 পয়েন্ট পায়, তাহলে সবচেয়ে শৃঙ্খলিত ও পরাধীন দেশ পাবে 1 পয়েন্ট। সেদিক থেকে 100 পয়েন্টে রয়েছে নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক এবং 1 পয়েন্টে রয়েছে তিব্বত ও সিরিয়া। ভারত গত বছরেও 71 পয়েন্টে ছিল, এবার সেটি 67-তে নেমে এসেছে। ফ্রিডম হাউস বলেছে, দিনের পর দিন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার অসহিষ্ণু হয়ে উঠছে। তারা ভিন্ন মত সহ্য করতে পারছে না, গণতন্ত্রের পরোয়া করছে না, এবং যারা এই সরকারের কোনো নিতান্তের বা নীতির বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করে মুখ বন্ধ রাখছে। এইভাবে সমাজকর্মী, বিদ্বজ্জন ও সুশীল সমাজকে মোদী সরকার শিকল পরিয়ে রাখতে চাইছে। হিন্দু জাতীয়তাবাদকে তুলতে গিয়ে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের উপর আক্রমণ চলছে। বিচার ব্যবস্থাতেও নিরপেক্ষতা লক্ষ্য করা যাচ্ছে না। তার জ্বলন্ত উদাহরণ সুপ্রিম কোর্টের বিগত প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য পদ দিয়ে কুদৃষ্টান্ত স্থাপন করা। বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত 32 জনকে বেকসুর খালাস করে দেওয়াও বিচার বিভাগের অবক্ষয়ের আরেকটি দৃষ্টান্ত বলে ফ্রিডম হাউস মন্তব্য করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন বুধবার ঘোষণা করেন যে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন শতাব্দীর সর্ববৃহৎ পরীক্ষা। পররাষ্ট্র নীতি বিষয়ে এক মুখ্য ভাষণে ব্লিংকন বলেন, বাইডেন প্রশাসন চীনের সঙ্গে তার সম্পর্ককে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই জন্য কূটনীতিতে সম্পৃক্ত হতে হবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে জয়ী হবার পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান পশ্চিমী দেশগুলির প্রতি কতগুলি কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন, যাতে অন্তর্ভুক্ত রয়েছে নিজ দেশে সংস্কার প্রবর্তন এবং তুরস্কের নেটো অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আন্তরিক প্রতিশ্রুতি। যৌন কেলেঙ্কারের ঘটনায় জর্জরিত নিউ ইয়র্কের একদা করোনা মহামারীর বিরুদ্ধে সবচেয়ে সফল গভর্নর অ্যান্ড্রু কুমো বুধবার বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না, তবে নতুন করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তদন্তে পুরোপুরি সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্বীকার করেন, যারা তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে তাঁর আচরণ ছিল অনিচ্ছাকৃত এবং অন্যায়ভাবে কাউকে স্পর্শ করার কথা তিনি অস্বীকার করেন। তিনি স্বীকার করেন, কাউকে সম্ভাষণ জানানোর সময় তাদেরকে চুম্বন বা জড়িয়ে ধরার প্রথা তিনি মানতেন। গভর্নর কুমো বলেন, স্পর্শকাতর বিষয়টি আমি পরিবর্তন করেছি কারণ আমার কাছে এটি ছিল শিক্ষণীয় এক অনুভূতি। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের মাঝে এই যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে রয়েছেন বাংলাদেশের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আমরা আনন্দিত যে ভয়েস অফ আমেরিকার সঙ্গে তিনি তার এই ব্যস্ত সময়ের মধ্যেও সাক্ষাৎকার দিচ্ছেন। ডক্টর মোমিন, আপনাকে স্বাগতম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা যেমনটি জানি যে আপনি অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন, গত তিন দিনে আপনি এখানে আছেন। এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা, বিশেষ করে বাইডেন সরকার যারা খুব অতি সম্প্রতি ক্ষমতায় গ্রহণ করেছেন তাদের সঙ্গে। আপনি কি মনে করেন যে বাইডেন সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো গুণগত পরিবর্তন আসতে পারে?
আমি আশা করি যে বাইডেন সরকারের সাথে আমাদের গুণগত পরিবর্তন আসবে, কারণ বাইডেন সরকার অত্যন্ত পরিপক্ক সরকার। বাইডেন বহু দিন ধরে সরকারে আছেন এবং তারা দে ফলো সার্টেন ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপল। যে সমস্ত তারা ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপল ফলো করেন, বাংলাদেশ সে একই জিনিস ফলো করে। সুতরাং এই সরকারের সাথে বাংলাদেশের অত্যন্ত গভীর সম্পর্ক, একটা হাইটেন সম্পর্ক হওয়ার সম্ভাবনা। তাছাড়া বাইডেন যেগুলো ইস্যু নিয়ে আপনার ইতিমধ্যেই বলেছেন, যেমন আপনার জলবায়ু বিষয়ে বলেছেন, ক্লাইমেট চেঞ্জ, উই থ্যাংক ইউএসএ যে দে হ্যাভ রিজয়েন্ড দ্য প্যারিস এগ্রিমেন্ট। তারপরে বাইডেন ইতিমধ্যেই হিউম্যান রাইটসের কথা বলেছেন। আমাদের ব্যাকইয়ার্ডে, আমাদের পাশে মায়ানমারে দে হ্যাভ বিন নিয়ার জিনোসাইড, দে হ্যাভ বিন ইথনিক ক্লিনজিং, হিউম্যান রাইটসের পুরোপুরি ভায়োলেশন হয়েছে। কিন্তু চার বছর ভায়োলেশন করার পরেও ওখানে কোনো ধরনের আপনার কেউ কোনো উদ্যোগ নেয় নাই। আমরা আশা করি বাইডেন সরকার আসার ফলে তিনি এইবার একটা সুচ্ছার ভূমিকা গ্রহণ করবেন এবং তাতে এই যে আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে রেখেছি, তারা তাদের দেশে ফেরত যাবে এবং ওই এলাকায়, এই রাখাইন এলাকায় তাদের মধ্যে হিউম্যান রাইটস, তাদের ন্যায্য অধিকার, তাদের জাস্টিস, ন্যায় বিচার সবগুলো সুপ্রতিষ্ঠিত, আমাদের এই প্রত্যাশা। এবং আমরা বাইডেন সরকার বাংলাদেশ, আপনি জানেন, উই আর ডুইং প্রিটি ওয়েল অর্থনৈতিকভাবে, বিটি ওয়েল ভালো ভালো করতে করার ফলে সুযোগ হয়েছে, সেইখানে অপরচুনিটিজ অনেক ডেভেলপ করেছে। আমরা চাই আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ, তাদের প্রযুক্তি অনেক উন্নত, এবং আমেরিকাও চায় তাদের লোকদের চাকরির জন্যে, তাদের দেশের উন্নয়নের জন্যে। আমার মনে হয় আমরা যদি যৌথভাবে কাজ করি, ইন পার্টনারশিপ, ইন কোলাবোরেশন, তাহলে উভয় দেশের জনগণ উপকৃত হবে।
আপনি যারা বাংলাদেশি কি বাঙালি এখানে আছেন তাদের, এবং ঠিক এখনো বৈধতা পাননি, তাদের অভিবাসন সম্পর্কে বোধহয় আপনি কিছু কথা বলবেন।
ইয়েস, আমি সেটি আপনার কংগ্রেসম্যান আপনার গ্রিস ম্যাং, সি ইজ ওল্ড ফ্রেন্ড অফ মাইন, তাকে আর সে যে এলাকা থেকে এসেছে সেটা মূলত ইমিগ্রেন্ট পপুলেশন, এই বাঙালি ইন্ডিয়ান, এদেরই তার বড় সংখ্যক। আমি বলেছি যে ওখানে অনেক প্রবাসীরা আছেন, বিশেষত বাঙালি, যারা এখনো বৈধতা পান নাই, কিন্তু দশ বছর বারো বছর এই দেশে আছেন অবৈধভাবে। কিন্তু আমি তাকে বলেছি, দেখেন ওরা অবৈধভাবে আছে, ওয়ার্ক পারমিট নাই, কিন্তু তারা তো এদেশে তাদের বাচ্চা কাচ্চা বড় হয়েছে, স্কুলে পড়ে, তারা তো ট্যাক্স দেয়, সরকারকে পয়সা দেয়, এবং তারা সরকার থেকে ডোল, এক পয়সার ডোল নেয় না, একটাও টাকা সরকার থেকে নেয়, তারা এর মধ্যেও ম্যানেজ করতেছে। শোন, তোমরা যদি শুধু রিকগনিশনটা দাও, তোমাদের কোনো খরচ নাই, তারা তাদের ম্যানেজ করেই যাবে, বাট দে উইল বি এনকারেজ এবং দে উইল কন্ট্রিবিউট ডাবল, অনেক বেশি বেশি উৎসাহ ভরে। এবং এইটা তোমরা যখন চিন্তা ভাবনা করছো যে তোমরা 1 কোটি কত লোকে দিবে, তুমি এই প্রবাসী বাঙালি যারা আছে এদের দিকে একটু নজর দো, এরা তোমারই এলাকার ভোটার।
আপনার সঙ্গে সম্ভবত জাতিসংঘের মহাসচিবেরও কথা হয়েছে, ভার্চুয়াল কথা হয়েছে, সেখানে আপনি কি বিষয়টি তুলে ধরেছেন?
সেখানে ক্লাইমেট ইস্যু আলাপ করেছি, আমি ওনাকে বলেছি ক্লাইমেটের জন্য, এটা শুধু আমার দাবি না, আমরা বাংলাদেশ এখন 48টা দেশের ক্লাইমেট ভালনারেবল ফর্মার প্রেসিডেন্ট, আমাদের একটি দাবি হচ্ছে এই ক্লাইমেট ইস্যুটা সম্পর্কে একজন সেক্রেটারি জেনারেল রেপোর্টিয়ার, স্পেশাল রেপোর্টিয়ার নিয়োগ দেওয়ার জন্য, যিনি এইগুলো দেখভাল করবেন। তারপরে আমরা বলেছি যে আমরা চাই যে জিনিসটি, যেটা প্রমিস করা হয়েছিল যে উন্নত দেশগুলো এই ক্লাইমেটের কারণে প্রতি বছর $100 billion ইচ ইয়ার $100 billion ফান্ড এই ক্লাইমেট বাবদ জোগাড় করবে। আমরা বলেছি এবারে আপনি শক্ত ভূমিকা নেন।
আমি আবার একটু রোহিঙ্গা প্রসঙ্গে ফিরে আসছি, সেটা ঠিক যুক্তরাষ্ট্রের বিষয়টি নিয়ে নয়। আমরা জানি যে মিয়ানমারে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে এবং সেখানে নতুন সরকার এসেছে, তো এর আগের সরকারের আমলেও আমরা দেখেছি যে মিয়ানমার আশানুরূপ কিছু করেনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে। এখনো প্রত্যাবর্তনের ব্যাপারে কি হবে সে নিয়ে মানুষের মনে নানান রকমের সংশয় বিরাজ করছে। তো বাংলাদেশ সরকার থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে কি রকম যোগাযোগ হচ্ছে?
সংশয় নেওয়া হচ্ছে যথেষ্ট, কারণ 4 বছর ধরে এরা এখানে আছে এবং মায়ানমার সরকার, আমাদের প্রতিবেশী সরকার, আমাদের সাথে তাদের বন্ধুত্ব আছে। তারা আমাদের বারবার অঙ্গীকার করেছে যে তারা তাদের লোকগুলো নিয়ে যাবে। আমরা তাদের বলেছি যে তোমরা তাদের সিকিউরিটি সেফটি এনশোর করবে, আর তোমরা ওদের যাতে ভলান্টিয়ার স্বেচ্ছায় যায় সেই জন্য তোমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি, তারা তাতে রাজি। কিন্তু রাজি হওয়ার পরেও আমরা বহু মিটিং করেছি, বাইলেটারাল, ট্রাইলেটারাল, মাল্টিলেটারাল, কোনো অগ্রসর হয়নি। এই যে একটা রোহিঙ্গা ফেরত যায়, নট এ সিঙ্গল ওয়ান, এই অংশসূচির সরকারে একটা লোকও যায়নি। তার পরবর্তীতে আমরা এই কু হওয়ার আগে, আমরা কু হলো 1 ফেব্রুয়ারিতে, 20 জানুয়ারিতে আগের সরকার, অংশসূচির সরকার আমাদের সাথে বসে সেক্রেটারি লেভেলে, এবং সেইখানে একটু পজিটিভ আবহাওয়া পাওয়া যায় যে তারা কিছু কাজ করবে, ফ্লায়ার তৈরি করবে, কি কি কাজ তারা দেশে করেছে, কন্ডিসিভ এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে ওদের বুঝাবে যাতে দেয়। আর 4 ফেব্রুয়ারিতে কথা ছিল যে প্রথম কুন্দল যাবে, তার একটি হিসাব নিকাশ ঠিক হবে, কিন্তু 1 তারিখে আপনার কু হয়ে গেল। তো কু হওয়ার ফলে আমাদের সাথে যত ধরনের কমিউনিকেশন ছিল সব বন্ধ হয়ে গেছে।
বিশ্ব জুড়ে বোধহয় একটি আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে আল জাজিরার একটি তথ্যচিত্র, যে তথ্যচিত্রে নানান রকম বিষয় দেখানো হয়েছে। অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান নামের এই তথ্যচিত্রে সেনাবাহিনী প্রধান এবং তার ভাইদের অন্যান্য কিছু দুষ্কৃতির কর্মকাণ্ডেরও চিত্র দেখানো হয়েছে, এবং এ নিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকেও আপত্তি জানানো হয়েছে, সেনাবাহিনীর তরফ থেকেও আপত্তি জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে আপনারা খুব জোরে সোরে এগিয়ে আসছেন না বলে অনেকে মনে করছেন, যেমন ধরুন বড় রকমের কোনো যুক্তি সহকারে।
না, এটা ঠিক না। এটা বের হওয়ার সাথে সাথে আমরা, এটা সুন্দর একটা নাটক, একটা কাল্পনিক নাটক তৈরি হয়েছে, এবং নাটকের বিরুদ্ধে সাথে সামনে আমরা বলেছি এটা তত্ত্ব নির্ভর নয়, এটা একটা নাটক, একজন গল্প সাজিয়েছেন, এবং এই কুতকুত কোন কোন জায়গায় গল্প সাজা আমরা বলেছি। ধরুন একটি কাহিনী বলি, যে ওখানে বলেছেন একটি লোককে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে পিছনে দাঁড়িয়ে আছে, তারে গোল করে দেখিয়ে বলেছেন সে হচ্ছে ওনার বডিগার্ড। আমরা জানি, আপনিও জানেন, শেখ হাসিনা এই সরকারে আসার আগ পর্যন্ত, এখন সরকারের টাকায় ওনার গার্ড হচ্ছে এসএসএফ, সরকারে আসার আগে কোনোদিন জীবনে ওনার কোনো গার্ড ছিল না, আনার আশেপাশে তাকে ওনার সহকর্মীরা। উনি যেমন 2004 সালে যখন উনি অন্ডেড হন, আহত হন, কে সাথে মারা যায়, মারা যায় যে আওয়ামী লীগের মহিলা নেত্রী জিল্লুর রহমান সাহেব, আইবি রহমান বেগম, আইরি মহান মারা যান, কা আহত হয়, সেই সাবের হোসেন, সেই মায়াবাই, সেই তুফাল আহমদ, সেই আপনার আমুবাই, সেই সব হচ্ছে দলের কর্মী, এরাই আহত হয়, এরাই সবসময় ওনাকে, এটা আওয়ামী লীগের নিয়ম। আমিও যখন দাঁড়ায় বক্তৃতা দিই আমার পিছনে অনেক লোক থাকে, আই ডোন্ট নো, কিন্তু এখানে অনেকেই আওয়ামী লীগের সহকর্মীরা থাকে। তো যে বক্তব্য দিয়েছে যে উনি 2টা গার্ড রেখেছেন, এই জেনারেল আজিজ সাহেবের 2 ভাইকে গার্ড রেখে, একেবারে মিথ্যা বানোয়ার তত্ত্ব।
আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং খুবই অভিনন্দনযোগ্য বাংলাদেশের জন্য, অনেকগুলো সাফল্যের মধ্যে একটি সাফল্য হচ্ছে এই COVID-19 যে টিকা প্রদান, সেখানে কিন্তু বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এগিয়ে গেছে, এবং আপনি নিজেও বলেছেন যে বাইরে থেকে এসেও লোকজন COVID-19 টিকা নিচ্ছে। এই সাফল্যের মূল কারণটা কি?
আমরা খুব ভয় পেয়েছিলাম যখন কোভিড আসতে শুরু হলো, তখন বহু ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, বহু মিডিয়া আপনার প্রকাশ করলেন যে বাংলাদেশে 5 থেকে 10 মিলিয়ন লোক মারা যাবে, 50 লক্ষ থেকে 1 কোটি লোক মারা যাবে। আমরা খুব উদ্বিগ্ন হই, সেই জন্য আমরা যা যা করার ফ্রম ডে ওয়ান আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করি, এবং সেই পদক্ষেপ গ্রহণ করার ফলে আল্লাহর মেহরবান যে আমাদের এখন, ওরা বলছিল যে 50 লক্ষ কিংবা 1 কোটি মারা যাবে, আজকে পর্যন্ত 8,300 জন মারা গেছে। আর যে আরেকটি জিনিস হয়েছে যে আমাদের এখন ইনফেকশন রেট 3%-এর নিচে চলে গেছে।
আমি প্রায় বলে থাকি ইচ্ছা থাকলে উপায় হয়,
আমাদের এই কোভিড কন্ট্রোল ইচ্ছা ছিল সবার, তাই আমরা এটা ম্যানেজ করতে পেরেছি।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। আমি ভয়েস আমেরিকার বিশেষ করে স্মরণ রাখি, আমি যখন ওই ক্যামেল জকি উটের জোরে জুকি উটের জকি নিয়ে কাজ করতেছিলাম, তখন সেই রোকিয়া হায়দর, জিয়া জিয়া জিয়াউর রহমান সাহেব, এরা আমাকে কন্টিনিউয়াসলি এনকারেজ করেছেন এবং তার ফলে 132 জন আমেরিকার ল মেকার চিঠি পাঠিয়েছিলেন সেই সব দেশের আপনার রাষ্ট্রপ্রধানের কাছে। ভয়েস অফ আমেরিকা হেল্প মি আ লট, আই এম অলওয়েজ থ্যাঙ্কফুল টু দ্যাম।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
একদিনের স্বল্প সময়ের সফরে ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও ভারত সহ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছেন, যোগাযোগ ও সংযোগই হচ্ছে সামগ্রিক উন্নয়ন। তিনি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কাঠামোগত উন্নয়নে জাপানকে অংশীদার করার জোর তাগিদ দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাপানকে অংশীদার করা প্রসঙ্গে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 26 এবং 27 মার্চের ঢাকা সফরের প্রাক প্রস্তুতিমূলক সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে হত্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অপরাধ থাকবে না, হত্যাও হবে না, অর্থাৎ নো ক্রাইম নো ডেথ নীতি গ্রহণ করা উচিত, প্রতিটি মৃত্যুই দুঃখজনক। তিস্তার পানিবণ্টন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অবস্থান সম্পর্কে সকলেই জানেন, ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন করোনা ভ্যাকসিন প্রাপ্তিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান,
দুনিয়াতে 130 না 135টা দেশ এখনো ভ্যাকসিন পায়, বাট দেয়ার ইজ এ মিরাকল বিকজ অফ আওয়ার ফ্রেন্ড ইন্ডিয়া, উই হ্যাভ সাচ এ সলিড রক সলিড রিলেশন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, 4 দিন ধরে সংক্রমণ 3-এর উপরে, গত 1 মাস গ্রাফ ছিল নিম্নমুখী, সর্বশেষ 24 ঘন্টায় 619 জন আক্রান্ত হয়েছেন। এর আগে 25 জানুয়ারি 602 জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। টিকা নেয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন, কেউ কেউ মারাও যাচ্ছেন।
টিকা নেয়ার 11 দিন পর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন লেখক সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ।
পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। জনস্বাস্থ্যবিদরা বলছেন, টিকা নিয়ে অনেকেই মনে করছেন নিরাপদ হয়ে গেছেন, স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না, এ কারণেই টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন। IEDCR এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও সহকারী উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন মনে করেন, টিকা নেওয়ার 3 সপ্তাহ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার 14 দিন পর মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু করে। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার কমপক্ষে 70% মানুষকে টিকার আওতায় আনতে হবে, বয়স্কদের আগে টিকা দেওয়ার উপর জোর দেন এই স্বাস্থ্য বিজ্ঞানী। বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের মতে, আমাদের দেশে শীতকালীন রেসপিরেটরি ভাইরাস আগে থেকেই ছিল, ফলে করোনা ভাইরাস ঢুকতে পারেনি, গরম শুরু হওয়ার সংক্রমণ বাড়তি দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণের কমপক্ষে 2 সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 7ই ফেব্রুয়ারি দেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়, বুধবার পর্যন্ত টিকা নিয়েছেন 34,67,000 মানুষ, পর্যায়ক্রমে প্রায় 12 কোটি মানুষকে টিকা দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, আগামী জুলাই পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্সের 1.9 কোটি ডোজ ভ্যাকসিন আসা কথা রয়েছে, ভারত থেকে আসবে 3 কোটি ডোজ, ইতিমধ্যে 70 লাখ ডোজ টিকা এসেছে, এ মাসে 40 লাখ ডোজ টিকা আসবে এমনটাই বলা হয়েছে। ওদিকে বৃহস্পতিবার বিকেলে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। আপনারা সবাই জানেন মার্চ মাস আন্তর্জাতিক নারী মাস হিসেবে পালিত হয়ে থাকে। আজ এই নারী মাস উপলক্ষে প্রতিবেদন উপস্থাপন করছি। ইয়াসমিনা আলহাবাল সবসময় অনাথ শিশু দত্তক নিতে চাইতেন। মিশরের সরকার এ সম্পর্কিত নিয়মকানুন শিথিল করার পর এবং জনসাধারণের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রচার চালিয়ে যাওয়ার পর তিনি ঘালিয়াকে দত্তক নিতে পেরেছিলেন। বংশের সম্মানের গুরুত্বের কারণে দত্তক অনুমোদিত নয় এবং এই কারণে মিশরে এর কোনো ব্যবস্থা নেই, যদিও লোকেদের শিশুদের জন্য অর্থ সহায়তা বা লালন পালনের জন্য উৎসাহিত করা হয়ে থাকে। ইসলাম ও দত্তক গ্রহণের জটিলতা অনাথ শিশুদের লালন পালনে বাধা হয়ে দাঁড়ায় একসময়। এর পরিবর্তে লোকেরা অনাথ আশ্রমের শিশুদের সহায়তা করতে শুরু করে। তবে 2020 সালের জানুয়ারিতে মিশর 30 বছরেরও বেশি বয়সী এবং তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য শিশুদের লালন পালনের পথ প্রশস্ত করে দেয়, শিথিল করে দেয় নিয়মকানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিশরীয় মহিলা শুরু করেন প্রচার করা ইয়ালা কফালা, অর্থাৎ আসুন একটি শিশুকে অর্থ সহায়তা দিন। অবিবাহিত 40 বছর বয়সী হাবল সবসময় কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন। সামাজিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে যখন তিনি 7 মাস বয়সী গালিয়াকে কোলে তুলে নেন। আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি সমাজের মুখোমুখি হবে কেমন করে, মানুষকে কি বলবে, তুমি গালিয়াকে বলতে পারবে সে তোমার সন্তান নয়, তুমি কি সবাইকে এই কথাগুলো বলতে পারবে? হাবল তার বন্ধুদের আশ্বাস দিয়েছিলেন যে লোকদের তাদের কুসংস্কারমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কথা সে বলবে এবং গালিয়াকে বলবে সে কোথা থেকে এসেছে তাতে কিছু যায় আসে না। বড় কথা হচ্ছে হাবল তাকে মায়ের মতো লালন পালন করছেন। আমি গালিয়াকে বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি মানুষের জীবনে তোমার উপস্থিতি কেমন করে তার জীবন পরিবর্তন করে দিয়েছে। হাবল বলেন তাকে দেখে এখন অনেকে অনুপ্রাণিত হচ্ছে। গত এক বছরে অনাথদের সহায়তা দেওয়ার জন্য পরিবারগুলির আবেদনের তালিকা বলে দেয় মানুষ আনন্দে গ্রহণ করেছে এই পদক্ষেপ। মানুষ আগে ভয় পেত, তবে এখন মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, আল আজহার, সুশীল সমাজের সংস্থাগুলো এবং সামাজিক সংহতি মন্ত্রণালয় সকলেই এই পদক্ষেপটি আরও বিস্তৃত করার চেষ্টা করছেন। মিশরের সামাজিক সংহতি মন্ত্রণালয়ের বিকল্প পরিবার কমিটির সদস্য রিম আমিন বলেন এর মূল লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে এতিমখানার প্রয়োজনীয়তা অপসারণ করা। রিম আমিন বলেন বাচ্চা পালিত বাড়িতে যাবার আগে একটি এতিমখানার মূল লক্ষ্য হল স্টপ ওভার পয়েন্ট হিসেবে কাজ করা। মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা মোহাম্মদ ওমর বলেন 2020 সালের জানুয়ারির পর থেকে প্রায় 11,600 পরিবার অনাথ শিশুদের নিজেদের পরিবারে স্থান দিয়েছে এবং আরও 11,000 অনাথের জন্য পরিবারের প্রয়োজন রয়েছে। 2020 সালের দ্বিতীয়ার্ধে মহামারীর কারণে আরোপিত বিধিনিষেধ শিথিল হবার পর অনাথ শিশুদের নিজেদের পরিবারে স্থান দিতে ইচ্ছুক পরিবারগুলোর কাছ থেকে 1,000টি আবেদন জমা পড়ে। কায়রোর দম্পতি মোহাম্মদ আবদুল্লাহ এবং তার স্ত্রী সন্তান ধারণে ব্যর্থ হবার পর তারা অনাথ শিশুকে লালন পালনের সিদ্ধান্ত নেন এবং কয়েক মাস পর আবদুল্লাহর স্ত্রী মেরিনার গর্ভে সন্তান আসে। এখন তারা দুটি পুত্র সন্তানের অভিভাবক। আবদুল্লাহ বলেন তার দুই ছেলে পৃথিবীর বুকে উদাহরণ হয়ে থাকবে, একই গর্ভের না হলেও তারা দুই ভাই একে অপরকে ভালোবাসে। এই ছিল আজকের নারী কণ্ঠে। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জনা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Dan Friedel and Brian Lynn. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, small groups of children near Idlib, Syria, can often be found working in large fields of trash. They look for plastic bottles and bags, soda cans, or pieces of metal to sell to help feed their families. 12-year-old Hassan Alhamdi is one of those children. He says he once had dreams of growing up to be a teacher, but now he is proud to be able to provide for his family. "I collect plastic bags for work," he says. "I leave in the morning and come back at night. I bring food and bread for my siblings." Hassan, his parents, and his 7 brothers and sisters fled their home in Idlib more than a year ago. Almost 1 million other people were forced out of their homes because of fighting in Syria's ongoing civil war. Now, Hassan and his siblings work every day of the week. They do not go to school. Their parents say it is saddening to watch their children grow up without an education. Aid organizations and other governments have not helped them, says the children's mother, Mahdia Alhamid. "These jobs will impact everything about their future," she said. "They don't even know how to write." Ali is Hassan Alhamdi's 11-year-old brother. He says he dreams of having a bicycle, a football, and an education. But for now, he says, he is mostly just tired. "I wish I could go to school," he added. "It would be better, but we are working." The non-governmental organization Human Rights Watch says about 2 million children inside Syria do not go to school. Outside the country, nearly 1 million Syrian refugee children are also not attending classes. The United Nations Children's Organization, UNICEF, says millions more children are being pushed into the workforce as poverty deepens because of the pandemic. The longer children remain out of school, the organization says, the less likely it is that they will have the chance to return. Non-governmental organizations have set up some schools in the Idlib area, but officials at the schools say that many children who do attend class come in late or leave early for their jobs. "Everything in our society has changed from the war," said Muzaniz, a school supervisor. "Some students work because their families are poor. Others have parents that were killed or wounded." Along with missing their education, children are in danger of getting injured or treated unfairly at work, Nis said. Child labor also could worsen the area's already weakened economy. "Child labor affects everything in society," she said. "And when it increases, so does unemployment. Employers hire children for low pay, replacing adults." Selling the trash collected in the fields is not enough to support Hassan and Ali Alhamdi and the other families.
Increasingly, the boys have to walk farther and farther from home to find enough trash to sell. "I'm getting so tired, but what can I do?" Hassan Al-Hamdi said. "This is our situation. We have to work to feed ourselves."
The Swedish car maker Volvo announced this week that it will only make electric vehicles by 2030. Volvo is the second large car company to say it will stop making traditional internal combustion engines. In January, American car maker General Motors said it would only make battery-powered vehicles by 2035. Henrik Green is Volvo's chief technology officer. He said, "There is no long-term future for cars with traditional engines. If you want to buy one of these Volvos in about 9 years, you will have to make your order online. You will still be able to look at cars at a Volvo store, however. The current Volvo stores, which are known as dealerships, will remain in place so customers can look at cars and have them repaired." In making the announcement, Volvo said it also plans to show a new electric vehicle. The automobile company said it hopes that within 4 years, half of its sales around the world will come from electric vehicles. The other half will come from cars known as hybrids. Hybrid cars use a combination of batteries and traditional engines to move the vehicle. Green said the move to electric vehicles will help Volvo meet the expectations of our customers and be part of the solution when it comes to fighting climate change. As technology improves and governments try to reduce pollution, more car makers like Volvo are increasing production of electric vehicles. However, Americans continue to buy more vehicles powered by traditional engines. Only about 2% of the cars sold last year in the U.S. were electric. Around the world, about 2.5 million electric vehicles were sold last year, and industry analysts expect that to increase by 70% in 2021. Volvo sold about 660,000 cars worldwide last year. 1/6 of the company's sales came in the U.S. Volvo is known as a Swedish car maker, but it has been owned by a Chinese company since 2010. I'm Dan Friedel.
Many Americans have had trouble getting appointments to receive a COVID-19 vaccine. The process for getting vaccinated is different across U.S. states and communities. Some older people who lack technology experience have found it difficult to follow the necessary requirements to seek appointments through the internet. To get around this, some people have turned to internet bots to help them find a quicker way to get vaccines. A bot is a computer program that works automatically to search for different kinds of information on the Internet. People seeking vaccinations often have to search several different vaccine provider websites for available appointments. With the demand for vaccines continuing to outweigh supply, people often have to keep checking sites over and over to find an available time. Sometimes the availabilities can disappear before a person has the chance to complete the appointment process. Bots can be used to continuously search provider sites for the latest availabilities. The bots are often overseen by humans who can then publicize information about the openings on Twitter or through text messages. A second kind of bot that is more worrisome to health officials is called a scalper bot. This kind of bot can automatically book appointments immediately when it finds them. Sometimes these appointments can be offered up for sale. So far, though, there is little evidence that scalper bots are making appointments. Vaccine bots are helping some of the people who use them. Benjamin Shover of Stratford, New Jersey, used a bot system to help get his 70-year-old father a vaccine appointment for early March. Shover learned of the availability from a message on Twitter. "Thank you, thank you, thank you. I got my dad an appointment. Thank you so much," he tweeted. The success, through the Twitter account at New Jersey Vaccine, came a month after he registered for New Jersey's official online appointment system. Shover said his father has limited technical skills and is also physically disabled, making it difficult for him to find an appointment himself online. The developer of the bot, software engineer Kenneth Sue, said he first created it to help get an appointment for his wife's parents. Now he and other volunteers are using the bot to assist others who are frustrated by New Jersey's online appointment system. These are people who just want to know they're on a list somewhere and they are going to be helped, Sue said. We want everyone vaccinated. We want to see our grandparents. Health officials in some communities have opposed the use of such bots. One bot that recently identified availabilities at a provider in a rural area of Massachusetts led many people who live in the Boston area to register for the spots. Local officials chose to cancel all of the appointments. They changed to a private system and started spreading news about availabilities through officials and community centers. "Our goal was to help our residents get their vaccination," said Tracy Rogers, the head of emergency preparedness for the local Massachusetts government. "But 95% of the appointments we had were from outside the area." One area of New Jersey added a website tool designed to confirm that visitors are human. Officials there said the tool was aimed at blocking efforts to game the system with a bot. Noah Marcus created a vaccine bot that is now blocked in New Jersey. The 24-year-old computer programmer says the official appointment system is not fair. He said the system was already favoring the tech-savvy and the person who can just sit in front of their computer all day, hitting refresh. I'm Brian Lynn.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. I'm Steve Ember. Britain was once the most powerful nation in the world. It ruled a far-reaching empire. We look at how British power gave way to American influence after World War II. One can almost name the day when this happened. It was February 21st, 1947. British diplomats in Washington called the State Department. They had two messages from their government. The first was about Greece. The situation there was critical. Greece had been occupied by Germany during the war. Now it was split by a bitter civil war. On one side of the fighting was the Greek royal family, supported by Britain. On the other side were communist-led rebels, supported by Yugoslavia and the Soviet Union. British forces had helped keep Greece from becoming communist at the end of World War II. A few years later, Britain could no longer help. It needed all its strength to rebuild after the war. So on that February day in 1947, Britain told the United States it would soon end all support for Greece. Britain's second message that day was about Turkey. Turkey was stronger than Greece, but the concern was that it too could become communist unless it received outside help. Britain warned the United States that the Soviet Union would soon extend its control all the way across Eastern Europe to the Eastern Mediterranean. It called on President Harry Truman to provide strong American support to help Greece and Turkey resist the communist threat. Britain, in effect, was asking the United States to take over leadership of the Western world. The United States was ready to accept this new responsibility. For months, relations between the United States and the Soviet Union had been growing worse and worse. The two countries had fought together as allies in the Second World War. But Soviet actions after the war shocked the American people. The Soviet Union wanted to block Western political and economic influence in Central and Eastern Europe. It wanted to extend its own influence instead. So after the war, it forced a number of countries to establish communist governments.
From Stettin in the Baltic to Trieste in the Adriatic, an iron curtain has descended across the continent.
Britain's Prime Minister Winston Churchill described the situation in a speech in March of 1946 at Westminster College in the American state of Missouri.
Behind that line lie all the capitals of the ancient states of Central and Eastern Europe. Warsaw, Berlin, Prague, Vienna, Budapest, Belgrade, Bucharest, and Sofia. All these famous cities and the populations around them lie in what I must call the Soviet sphere. And all our subjects, in one form or another, not only to Soviet influence, but to a very high and in some cases increasing measure of control from Moscow.
Churchill warned that the Soviet Union was trying to expand its power. He described it as an iron curtain falling across the middle of Europe. This iron curtain divided Europe into a communist East and a democratic West. The situation was made even more tense by news coming from China. China was a divided nation at the end of World War II. The forces of nationalist leader Chiang Kai-shek controlled the southwestern part of the country. Communist forces under Mao Zedong controlled the north. Both the United States and the Soviet Union expected that Chiang Kai-shek would be able to unite China. Chiang and the Nationalists won several early victories over the Communists, but Mao and his forces used a growing hatred of the Nationalist government to win support. Slowly, they began to win battles and capture arms. Early in 1949, Communist forces took control of Peking, now Beijing, and Tianjin. They captured Shanghai and Canton. By the end of the year, Chiang and his nationalist forces had to flee to the island of Taiwan. The fall of the nationalist government on the mainland caused a bitter political debate in America. Some critics of the Truman administration thought the United States had not done enough to help the Nationalists. The Truman administration rejected the charges. It said Chiang caused his own defeat by failing to reform and win the support of the Chinese people. Secretary of State Dean Acheson described the defeat this way. The unfortunate but inescapable fact is that the ominous result of the civil war in China was beyond the control of the government of the United States. Nothing that this country did or could have done within the reasonable limits of its capabilities could have changed that result. Nothing that was left undone by this country has contributed to it. It was the product of internal Chinese forces, forces which this country tried to influence but could not. A decision was arrived at within China, if only a decision by default. The United States was more successful in its policies toward Europe. The British warnings about the communist threat in Greece and Turkey led President Truman to speak to Congress. He said, "I believe that it must be the policy of the United States to support free peoples who are resisting attempted subjugation by armed minorities or by outside pressures." Truman called on Congress to give him $400 million in aid for Greece and Turkey. After a brief but intense national debate, Congress agreed. Truman then launched an effort to save the Greek economy and reorganize the Greek army. Soon after that, Yugoslavia and the Soviet Union ended their aid to Greek rebels. The civil war in Greece ended. American help for Greece and Turkey was the first step in what became known as the Truman Doctrine. The goal of this policy was to stop Soviet aggression anywhere in the world. Truman was willing to use military force to stop the spread of communism, but he also believed it was equally important to build up Western European nations so they would be strong enough to defend themselves. Europe was suffering terribly after World War II. There were severe shortages of food and fuel. Crops were destroyed. Many Europeans were beginning to look to the communists, to anybody, to save them. This is one reason why Truman and his advisors developed a plan to rebuild the economies of Europe. After the war, President Truman made George Marshall his Secretary of State. Marshall had led American troops as a general in World War II. Now, as the nation's top diplomat, he proposed the idea for rebuilding Europe. This idea became known as the Marshall Plan. President Truman explained why there had to be a Marshall Plan. People were starving, he said. There had been food riots in France and Italy. There was not enough fuel. People were cold and sick. Tuberculosis was breaking out. As Truman said later, something had to be done. Secretary of State Marshall described the plan during a congressional hearing in Washington.
Why must the United States carry so great a load in helping Europe? The answer is simple. The United States is the only country in the world today which has the economic power and productivity to furnish the needed assistance. The 6 8/10 billion proposed for the first 15 months is less than a single month's charge of the war. To be quite clear, this unprecedented endeavor of the new world to help the old is neither sure nor easy. It is a calculated risk. It is a difficult program. And you know far better than I do the political difficulties involved in this program. But there's no doubt whatever in my mind that if we decide to do this thing, we can do it successfully. And there's also no doubt in my mind that the whole world hangs in the balance as to what it is to be.
The United States offered aid through the Marshall Plan to all countries in Europe. The Soviet Union and its allies refused help. 16 other countries, however, welcomed the aid. From 1948 to 1952, administrators of the Marshall Plan worked with these countries. The United States spent $13 billion. The plan worked. Agricultural production in Marshall Plan countries increased by 10%. Industrial production increased by 35%. Production in some industries, such as steel, increased by much more. There were political results as well. Stronger economies helped prevent communists from gaining control of the governments in France and Italy. Some Europeans criticized the Marshall Plan. They said it increased tensions between the United States and the Soviet Union in the years after the war. Yet few could deny that the plan was one of the most successful international economic programs in history.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.